ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবির উদ্দিন। বাংলাদেশে ভারতে এখন সোমবার রাত, এখানে ওয়াশিংটনে সোমবার বেলা ১১টা। অনুষ্ঠানে রয়েছে আজ আমির খসরুর রিপোর্ট।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ সহযোগিতা এবং আদান প্রদানের জন্য একটি ফোরাম গঠনের সিদ্ধান্ত নিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জহুরুল আলমের প্রতিবেদন রয়েছে।
ডুবে যাওয়া তেলবাহী জাহাজ থেকে ছড়িয়ে পড়া তেলের ক্ষয়ক্ষতি ও ঝুঁকি নিরূপণ এবং তা কাটিয়ে উঠতে সরকারকে পরামর্শ দিতে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল সুন্দরবনে কাজ শুরু করবে।
আরো রয়েছে কলকাতা থেকে সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ছাত্রী খুনে অভিযুক্ত নূর হোসেনকে ফিরত পাচ্ছে বাংলাদেশ, অন্যদিকে অনুপ চেটি আসছে ভারতের হাতে।
তবে গোড়াতেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শতরূপা বড়ুয়া। সোনি হ্যাকিং এর জন্য যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে দোষারোপ করেছে, আর উত্তর কোরিয়া বলেছে তারা যদি সেজন্য ক্ষমা না চায় তাহলে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে আরও সাইবার হামলা চালাবে। ওদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলছেন উত্তর কোরিয়া চীনা স্থাপনা ব্যবহার করে সোনি পিকচার্স কোম্পানির ওপর সাইবার হামলা চালিয়েছে কিনা তার সত্যতা যাচাইয়ের জন্য তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া শুনিং সোমবার বলেছেন চীন সব ধরনের সাইবার হামলার বিরোধিতা করে, পর্যাপ্ত তথ্য প্রমাণ ছাড়া তারা কোনো উপসংহারে পৌঁছবে না। অবশ্য হুয়া আরও বলেছেন চীন কোনো দেশের স্থাপনা ব্যবহার করে তৃতীয় পক্ষের ওপর হামলা চালানোরও বিরুদ্ধে তারা সংশ্লিষ্ট দেশের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত। পিয়ংইয়ং এর হামলা প্রতিহত করার লক্ষ্যে সাহায্যের জন্য চীনের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্র। এই ধরনের অনুরোধের জটিলতাও রয়েছে, কারণ ওয়াশিংটন দীর্ঘদিন ধরে বলে আসছে চীনা সাইবার চৌর্যবৃত্তি আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত গোপনীয়তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে, আমেরিকান কোম্পানিগুলোকে প্রতিযোগিতামূলক বাজারে দুর্বল করেছে এবং আমেরিকান কর্মীদের চাকরি হারানোয় ভূমিকা রেখেছে। ওদিকে দক্ষিণ কোরিয়া বলছে তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চলে যে কম্পিউটারের মাধ্যমে তাতে হ্যাক করা হয়েছে। কোরিয়ার সরকার এবং পানি ও পারমাণবিক বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন দেশের ২৩টি পারমাণবিক চুল্লির নিরাপত্তার ওপর ওই সাইবার হামলার কোনো নেতিবাচক প্রভাব নেই। সন্দেহভাজন ওই হ্যাকার একটি টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে ওই পারমাণবিক চুল্লিগুলো সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করে। বৃহস্পতিবারের মধ্যে যদি ৩টি পুরনো চুল্লি বন্ধ করে দেওয়া না হয় তাহলে আরও তথ্য প্রকাশ করা হবে বলে সে হুমকি দেয়। বাংলাদেশে ঢাকায় সার্ক দেশসমূহের জ্বালানি নিয়ন্ত্রকদের দুদিনের সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মকর্তারা সার্ক দেশসমূহের মধ্যে বিদ্যুৎ সহযোগিতা ও আদান প্রদানের জন্য একটি ফোরাম গঠনের সিদ্ধান্ত নেন। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ খাতে পারস্পরিক সহযোগিতা এবং আদান প্রদান বৃদ্ধির লক্ষ্যে এর সব দেশগুলোর সমন্বয়ে একটি স্বতন্ত্র ফোরাম গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সার্কভুক্ত দেশগুলোর বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থাসমূহের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুদিনব্যাপী এক বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান সাংবাদিকদের ওই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন,
মানে 500 কিলোওয়াট বিদ্যুৎ আমরা ব্যবহার করি, ওইটা দেশ আন্তরিক ভাবে কাজ করবে।
সার্কভুক্ত দেশের বিদ্যুৎ কর্মকর্তারা বলেন বিদ্যুৎ খাতে সহযোগিতার লক্ষ্যে আইনি এবং কারিগরি বাধাসমূহ দূর করার ক্ষেত্রে প্রস্তাবিত ফোরাম কাজ করবে। উল্লেখ্য, নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুদিনব্যাপী সার্ক শীর্ষ বৈঠকের শেষ দিনে অর্থাৎ গত ২৭ নভেম্বর সার্ক বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর করা হয়। এরই অংশ হিসেবে ঢাকায় এই বৈঠকটি অনুষ্ঠিত হল। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে সুন্দরবনের শ্যালা নদীতে ছড়িয়ে পড়া তেলের কারণে ক্ষয়ক্ষতি ও তার মাত্রা নিরূপণ এবং এ সম্পর্কিত ঝুঁকি নির্ধারণ করতে ও সেই মতো সরকারকে পরামর্শ দিতে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল কাজ শুরু করবে। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
জাতিসংঘের এ বিশেষজ্ঞ দলে ৮ জন বিদেশি বিশেষজ্ঞ ও কর্মকর্তা সহ ২৫ জন সদস্য রয়েছেন। বিশেষজ্ঞ দলে ঢাকা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক অন্তর্ভুক্ত আছেন। বিশেষজ্ঞ দলটি সোমবার সুন্দরবনের সন্নিকটে মংলা বন্দরে পৌঁছেছে। এদিকে সাবেক বিএনপি সরকারের পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিনের নেতৃত্বে ৬ সদস্যের তদন্ত কমিটি এর পরবর্তী ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তদন্ত করেছে। এ প্রসঙ্গে বিএনপি সহসভাপতি হাফিজউদ্দিন সাংবাদিকদের বলেন,
বাংলাদেশ তো এখন
অবৈধ কর্মকাণ্ডের জন্য খুবই বিখ্যাত পৃথিবীব্যাপী। আমাদের এসব ক্ষেত্রে সরকারের আরো কড়া নজরদারি রাখা উচিত ছিল যে এই চ্যানেলে এই ট্যাঙ্কারটি চলেছে এবং এই ধরনের পুরানো ট্যাঙ্কারে এত তেল বহন করার কথা না।
কমিটি আগামী বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে তাদের তদন্ত প্রতিবেদন পেশ করবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে সাত খুনের দায়ে অভিযুক্ত নূর হোসেনকে ফেরত পাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের কাছ থেকে অনুপ চেটিয়াকে পেয়ে যাচ্ছে ভারত। এ নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
সাতটি খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত বাংলাদেশের নারায়ণগঞ্জ কর্পোরেশনের কাউন্সিলর দমদম জেলে বন্দী নূর হোসেনকে খুব শীঘ্রই সেদেশে ফেরত পাঠাবে নয়াদিল্লি। নয়াদিল্লির তরফে বাংলাদেশ সরকারকে এই মর্মে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এরই পাশাপাশি বাংলাদেশে জেলের মেয়াদ শেষ করা উলফা নেতা অনুপ চেটিয়াকেও যে দ্রুত নিজেদের হাতে পেতে চাইছে নয়াদিল্লি তাও জানিয়ে দেওয়া হয়েছে ঢাকাকে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন নূর হোসেনকে ফেরানোর বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের চিঠি মিলেছে। খুনের ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে দ্রুত দেশে ফেরানো যাবে। একইভাবে অনুপ চেটিয়াকেও যাতে শীঘ্রই ভারতের হাতে পাঠানো যায় তার ব্যবস্থা করা হচ্ছে বলে সংবাদ সংস্থার খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
গত সপ্তাহের স্কুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পাকিস্তানের কর্তৃপক্ষ কয়েকজনকে গ্রেফতার করেছে। ওই হামলায় স্কুলের ছাত্র শিক্ষক সহ প্রায় 150 জন প্রাণ হারায়। স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা পেশোয়ারের সামরিক বাহিনী পরিচালিত স্কুলে কয়েক ঘণ্টা ধরে যে নৃশংস হামলা চালানো হয় তার প্রক্রিয়ায় জড়িত ছিল, তারা সাহায্য সহযোগিতা প্রদান করেছে। তিনি কজনকে গ্রেফতার করা হয়েছে বা তাদের পরিচয় সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তালিবান বন্দুকধারীদের পরনে ছিল বিস্ফোরক যখন তারা 16 ডিসেম্বর ওই স্কুল স্থাপনায় প্রবেশ করে। এরপর তারা নারী পুরুষ শিশু নির্বিশেষে সবার উপর এলোপাথারি গুলি চালায়। মিস্টার খান আরও বলেছেন, সরকারের কাছে তথ্য আছে এই সন্ত্রাসীরা এরকম দ্বিতীয় আরেকটি হামলার পরিকল্পনা করছে। ভারতের রিপাবলিক ডে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ওবামার ভারত সফরের সময় তিনি যেন বারাণসীতেও যান। এ সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন প্রতিবেদক গৌতম গুপ্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন চাইছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানুয়ারিতে যখন ভারত সফরে আসবেন তখন তাকে একবার বারাণসী শহর ঘুরিয়ে আনা। রাষ্ট্রপ্রধানরা ভারতে এলে তাঁরা সচরাচর দিল্লির বাইরে বিশেষ যান না, কিন্তু মোদী সেই দিল্লি কেন্দ্রিক সফরের প্রথায় বদল আনতে চাইছেন। সেজন্যই চীনা প্রেসিডেন্ট গিয়েছিলেন আহমেদাবাদে, এবার মার্কিন প্রেসিডেন্ট যদি বারাণসীতে যান। সমস্যা দুটো, প্রথমত 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ওবামার সফরের সময় দিল্লিতেই নানান জরুরি সরকারি কাজকর্মের চাপ থাকবে, থাকবে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভোজসভায় আমন্ত্রণও। দ্বিতীয় সমস্যা হল বারাণসী বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান বিমানের নামা ওঠায় কোনো অসুবিধে হবে না তো? দুতরফের কর্তা ব্যক্তিরা এখন সব কিছু খুঁটিয়ে দেখছেন। বারাণসী দেশের অতি প্রাচীন শহর তো বটেই, তাছাড়াও এটি মোদীর নির্বাচন কেন্দ্র। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
তিউনিশিয়ার প্রথম অবাধ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন বর্ষিয়ান রাজনীতিক বেজিকেড এসবেসি। তিউনিশিয়ার নির্বাচন পরিচালনা পরিষদ ইন্ডিপেন্ডেন্ট হায়ার অথরিটি ফর ইলেকশনস সোমবার ঘোষণা দিয়েছে 88 বছরের প্রাক্তন মন্ত্রী 56% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি নিদা তুনস বা তিউনিশিয়ার ডাক দলের প্রধান। তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট মনসেফ মারজুকির স্থলাভিষিক্ত হবেন। 2011 সালে আরব বসন্ত বিপ্লব শুরু হলে মিস্টার মনসেফ মারজুকি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। তিউনিশিয়ার ভোটারদের 60% রোববারের নির্বাচনে ভোট দেয়। নাইজেরিয়ার একটি বাস স্টেশনে বিস্ফোরণ ঘটলে অন্তত 15 জন মারা যায়। স্থানীয় কর্মকর্তারা বলছেন গোম্বে শহরের ওই বোমা হামলায় আহত হয়েছে 21 জন। গোম্বেতে অক্টোবর মাসে একটি গাড়ি বোমা বিস্ফোরণে 10 জন মারা যায়। কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। অবশ্য সোমবারের এই হামলার ঘটনা ঘটেছে উত্তর পূর্ব নাইজেরিয়ায়। সেখানে ইসলামিক উগ্রপন্থী দল বোকো হারাম প্রায়ই অসামরিক নাগরিকদের ওপর এই ধরনের হামলা চালিয়ে থাকে। তারা একটি ইসলামিক রাষ্ট্র কায়েমের চেষ্টা চালাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস তাদের একটি রিপোর্টে বলেছে, গত ৬ বছরে যুক্তরাষ্ট্রে অন্তত ৭৮৬ জন শিশু মারা গেছে নানা ধরনের অত্যাচার এবং অবহেলার কারণে। তারা আরও বলেছে, আড়ালে আবডালে নয়, বলতে কি শিশু নিরাপত্তা রক্ষা কর্তৃপক্ষের নাকের ডগাতেই এই ঘটনাগুলো ঘটেছে। ৮ মাসের তদন্তে এইপি দেখেছে, অনেক শিশুকে মারধর করা হতো, ঠিকমতো খাবার দেয়া হতো না এবং পানিতে একা ছেড়ে দেওয়া হতো। কর্তৃপক্ষ জানত তারা ঝুঁকির মধ্যে আছে, তারপরও তারা এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। বিশ্ব সংবাদ আপাতত এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ ১৯০ মিটার বেতার তরঙ্গে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামাকে ২০১৪ সালে পররাষ্ট্রনীতি বিষয়ক বেশ কিছু বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যে ছিল ইউক্রেন সমস্যা, ইসলামিক স্টেটের উত্থান, অস্থিতিশীল আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার, পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারীর আক্রমণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ বৈরিতার সম্পর্ক থাকার কিউবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, যাকে অনেক সময় অস্পষ্ট, জটিল এবং ত্রুটিযুক্ত বলেছেন অনেকে, তা কিভাবে তিনি মোকাবেলা করেছেন ভয়েস অফ আমেরিকার হোয়াইট হাউস সংবাদদাতা লুইস রামিরেজ তা বিশ্লেষণ করে যে প্রতিবেদন লিপিবদ্ধ করেন, সেটির বঙ্গানুবাদ আপনাদের শোনাচ্ছেন সেলিম হুসেন।
ইউক্রেনের দখলে থাকা ক্রাইমিয়া উপদ্বীপে রাশিয়ার দখলদারিত্ব অভিযান ছিল ২০১৪ সালে ওবামা প্রশাসনের জন্য প্রথম ধাক্কা। হোয়াইট হাউসের তরফে তখন কড়া হুমকি এবং নিষেধাজ্ঞা আরোপ করলেও যুক্তরাষ্ট্রের সেনা পাঠানোর কোনো প্রতিশ্রুতি তখন দেয়া হয়নি। বছরের মাঝামাঝির দিকে ইরাক ও সিরিয়ায় সংঘাত পরিস্থিতি ভয়াবহ রূপ পরিগ্রহ করে, তার প্রেক্ষিতে তখন ওবামার পররাষ্ট্রনীতিকে অনেকেই দুর্বল বলে বর্ণনা করেন। তবে প্রেসিডেন্ট ওবামার বক্তব্য ভিন্ন।
Criticism of our foreign policy has been directed at the failure to use military force. And the question I think I would have is, why is it that everybody is so eager to use military force?
তিনি বলছিলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহারের ব্যর্থতার দোহাই দিয়ে পররাষ্ট্রনীতির সমালোচনা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এক দশকের যুদ্ধে এই বিপুল বিশাল অর্থ খরচ করার পরও সবাই কেন সেনাবাহিনী ব্যবহারে এত আগ্রহী? আর এই সমালোচকরা কি মনে করেন, এতে অর্জনটা কি? আগস্ট মাসে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী সিরিয়ায় ঘাঁটি গাড়ার পর শুরু হয় সবচেয়ে বড় সমালোচনা। তখন প্রেসিডেন্ট বলেছিলেন, তাদেরকে মোকাবেলার জন্য তিনি একটি পরিকল্পনা করছিলেন। সমালোচনা যখন হয় তখন ইসলামিক স্টেট মোকাবেলায় কৌশল নির্ধারণ করা হয়নি। কয়েক সপ্তাহ পর মিস্টার ওবামা সীমিত আকারে এক পরিকল্পনা ঘোষণা করেন, কয়েক শত সেনা ইরাকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সিরিয়ায় অভিযান সম্প্রসারণ করা হয় এবং অনিচ্ছাকৃতভাবেই আরেকটি যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বাড়ানো হয়, যাকে তিনি বলেন শেষ হতে বেশ কয়েক বছর লেগে যেতে পারে। আর ওই অনিচ্ছাকৃত যুদ্ধে অংশ নেওয়াটাই প্রেসিডেন্টকে প্রায়শই সমস্যায় ফেলে তাঁর নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে সমঝোতায়, বললেন বিশ্লেষক মাইকেল রুবিন।
Between a president whose own political convictions lead him to want to avoid putting ground.
তিনি বলছিলেন, এখানে মূল কথা হচ্ছে প্রেসিডেন্ট তার রাজনৈতিক বিশ্বাসে সেনা পাঠানোর বিপক্ষে, অথচ তার পেশাদার সেনা বিশেষজ্ঞরা বলছেন তিনি ভুল করছেন। ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে কিছুটা সাফল্য আসা সত্ত্বেও ওই জঙ্গি গোষ্ঠী একটা বড় হুমকি হয়েই রয়েছে। সিরিয়া ও ইউক্রেন সমস্যা সহসা মিটে যাওয়ার মতো সমস্যা নয়, এবং রাশিয়া, যার সঙ্গে সম্পর্ক ঝালাই করতে চেয়েছিলেন মিস্টার ওবামা, প্রেসিডেন্ট হওয়ার পরপরই ঠান্ডা যুদ্ধযুগের পর তার সঙ্গে সম্পর্ক এখন সবচেয়ে খারাপ অবস্থায়। মিস্টার ওবামার পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান একটি দিক হচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুনরায় সুষম করা এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা, যেখানে চীনের আধিপত্য বেড়েই চলেছে। তবে বিশ্লেষক রবার্ট ডেলি বললেন, এই নীতিতেও রয়েছে অনেক চ্যালেঞ্জ।
We continue since announcing the rebalance to Asia Pacific to be distracted. Egypt, Libya, Ukraine, Syria, ISIL.
তিনি বলছিলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সুষমকরণ প্রক্রিয়া মিশর, লিবিয়া, ইউক্রেন, সিরিয়া, ISIL, ইবোলা ইত্যাদির কারণে চরমভাবে মার খেয়েছে। আর তাতে প্রশ্ন হচ্ছে, ওই সুষমকরণ প্রক্রিয়া কি কাজে লেগেছে নাকি লাগেনি? প্রেসিডেন্ট ওবামার সাফল্যের মধ্যে রয়েছে পশ্চিম আফ্রিকায় ইবোলা প্রতিরোধে কাজ করার জন্য কয়েকশত সেনা নিয়োগ দেওয়ার বিষয়টি। আর বছরের শেষের দিকে এসে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্ধ শত বছরের দীর্ঘ বৈরিতার সম্পর্ক থাকা দেশ কিউবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সাহসী ঘোষণা দিয়ে ইতিহাস সৃষ্টি করলেন।
These 50 years have shown that isolation has not worked.
তিনি বলছিলেন, এই 50 বছর আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে সম্পর্কহীনতা কাজে লাগে না, এখনই সময় নতুন সম্পর্কের উদ্যোগ গ্রহণের। প্রেসিডেন্ট ওবামা আশা করেন 2015 সাল হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সারা বিশ্বের সম্পর্কের নতুন অধ্যায়, যা 2014 সালে হয়ে উঠেছিল খানিকটা জটিল।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বিজ্ঞান পর্বে আজ রয়েছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন। শহরে বাতির সংখ্যা এত বেড়ে গিয়েছে আজকাল যে রাতের আকাশের উজ্জ্বল তারার মালা আজকাল আর পরিষ্কার চোখেই পড়ে না। দালান কোঠা, গাড়ি, ট্রাফিক বাতি, সর্বোপরি রাস্তার চোখ ধাঁধানো লাইট যেন রাতের আকাশকে ঢেকে দেয় আলোরই একটা উজ্জ্বল পর্দার আড়ালে। একটি দল চাইছেন বাতির এই সংখ্যা কমিয়ে দেয়া হোক। এর উপরই ভয়েস অফ আমেরিকার রোয়েন স্কিউবেলের রিপোর্ট এবং তারই বঙ্গানুবাদ আপনাদের শোনাচ্ছেন তাহেরা কিবরিয়া।
ওয়াশিংটনের বাতিগুলো এত উজ্জ্বল যে মহাকাশ থেকেও তা বেশ ভালোই দেখা যায়। অতিরিক্ত লাইট মানুষের ঘুমের ব্যাঘাত ঘটায়, হরমোনের ক্ষতি করে এবং কিছু ক্যান্সার রোগের সঙ্গেও এর যোগসূত্রিতা আছে। ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জিম ডাওয়ার্টি বললেন,
There's a direct connection between the needless and harmful lighting and the excess generation. We're worried about climate change.
পৃথিবীর জন্য এতটা আলো কিন্তু খারাপ, তিনি বললেন। অতিরিক্ত বাতি জ্বালানোর ফলে আমরা আকাশে কার্বন ডাই অক্সাইড ছড়াচ্ছি। প্রাকৃতিক গ্যাস বা কয়লা পোড়ানোতে যে আলো তৈরি হচ্ছে তা সরাসরি আকাশে ছড়িয়ে পড়ছে এবং বিশ্ব উষ্ণায়নের জন্য আমরাই কিন্তু দায়ী। এখন প্রশ্ন দেখা দিতে পারে, কতটা আলো হলে আমরা তাকে অতিরিক্ত আলো বলবো? ডাওয়ার্টির মতে, এই যেমন ওয়াশিংটনের ক্যাপিটাল হিল এলাকায় রাস্তার চারিদিকের বাতিগুলো খুব ঘন ঘন লাগানো হয়েছে, তবে বেশিরভাগ মানুষই এই তির্যক আলোর রশ্মিতে বিরক্ত বোধ করে না। এমনই একজন পথচারী বললেন, আমি কিন্তু নিরাপদ বোধ করি। আমি যখন চারিদিকে সবকিছু দেখতে পাই তখন এই ভেবে আমি নিশ্চিন্ত হই যে আমাকে কেউ আক্রমণ করবে না, আর সেটাই আমাকে আরাম দেয়। অন্য আরেকজন বললেন,
The area around here is nice, it's populated, so the lighting is a good amount. It's not too bright.
এদিকটা খুব সুন্দর ঝলমলে, এখানটায় একটু ভিড় তবে বাতির সংখ্যা কিন্তু ঠিকই আছে। রাতে খাবারের পরিবেশটা এখানে খুব রোমান্টিক। তবে ডরটির মতে নিরাপত্তার জন্য রাস্তার লাইট প্রয়োজনের তুলনায় দ্বিগুণ করার কোনো প্রয়োজন নেই, তিনি বললেন।
Then you do not increase the public safety benefit, but you do increase the cost, you increase the energy used.
তিনি বললেন, রাস্তার বাতি দ্বিগুণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, বা এ থেকে কোনো বাড়তি সুবিধাও হয় না, বরং এতে খরচা বাড়ে। দ্বিগুণ জ্বালানি ব্যবহারে পরিবেশের ওপরে এর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে, এমনকি স্বাস্থ্যের জন্যও এটা খারাপ। অতিরিক্ত বাতি ব্যবহারের যে ক্ষতিকর দিক আছে এটাই তার উৎকৃষ্ট উদাহরণ। কিছু কিছু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আধুনিক প্রযুক্তি সম্পন্ন বাতি লাগানো হয়েছে, এতে অ্যাপার্টমেন্ট ভবনটি হয়তো ঝলমলে দেখাবে না, কারণ বাতিগুলো মাটির দিকে নোয়ানো এবং ওপরে ঢাকনা দেওয়া, ফলে আলোর দূষণ ওপরের দিকে কম ছড়াচ্ছে। ডাওয়ার্টি বললেন, বিশেষভাবে যা লক্ষণীয় সেটা হচ্ছে রাস্তা বা পার্কের বাতিগুলোতে স্থাপন করা হয়েছে মোশন সেন্সর, অর্থাৎ মানুষ নড়া চড়া করলে অথবা গাড়ি চলাচল করলেই বাতি জ্বলে উঠবে এবং তা নিজে থেকেই আবার নিভে যাবে। সেন্সরযুক্ত বাতি লাগালে প্রায় 90% বাতির ব্যবহার কমানো যেতে পারে, আর অন্যদিকে এর কার্যকারিতা একই থাকবে। আর আমরা বাড়তি যে সুবিধাটুকু পাব তা হচ্ছে আমরা রাতের আকাশের অপরূপ তারার মেলা উপভোগ করতে পারব।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
উত্তর কোরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সুং কিম জাপানের টোকিওতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য রাখতে গিয়ে বলেন, তাঁর কথায়, উত্তর কোরিয়ায় বিশ্বের জঘন্যতম মানবাধিকার পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে চূড়ান্তভাবে যে মানবাধিকার বিষয়ে প্রস্তাব পাশ করা হয় তাতে উত্তর কোরিয়া পরিস্থিতি সম্পর্কে স্পষ্টতই আন্তর্জাতিক সমাজের উদ্বেগ ব্যক্ত করা হয়েছে। জাতিসংঘ তৃতীয় কমিটি নভেম্বর মাসে বিপুল ভোটে ডিপিআরকের মানবাধিকার পরিস্থিতির নিন্দা জ্ঞাপন করে বার্ষিক প্রস্তাব পাশ করে। আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘ থার্ড কমিটির ডিপিআরকির প্রস্তাবটির উপর ভোট গ্রহণ করা হবে। রাষ্ট্রদূত কিম উত্তর কোরিয়ার জনগণের ভাগ্য উন্নয়ন এবং অব্যাহত মানবাধিকার পরিস্থিতি বিষয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগের কথাও তুলে ধরেন। বিশেষ দূত কিম বলেন, উত্তর কোরিয়ার মানবাধিকার এবং পরমাণু বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র তার প্রবল প্রয়াস চালাবে। তিনি বলেন, তাঁর কথায়, উত্তর কোরিয়ার তাদের পরমাণু কার্যক্রম বন্ধের ব্যাপারে নানা দায়বদ্ধতা এবং প্রতিশ্রুতি রয়েছে। উত্তর কোরিয়া যেন তাদের প্রতিশ্রুতি এবং দায়বদ্ধতা মেনে চলে সে ব্যাপারে আমরা আমাদের ছদলীয় অংশীদারদের সঙ্গে কাজ করে যাব। ছদলীয় আলোচনায় পুনরায় শুরু করার ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত কিম বলেন, তাঁর কথায়, উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনার ব্যাপারে আমরা খোলাখুলি মনোভাব নিয়েছি। পরমাণু মুক্ত হতে আমরা সত্যিকার উদ্যোগ নিতে চাই, তবে উত্তর কোরিয়া যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করে তবে তা দুষ্কর হবে। উত্তর কোরীয়দের কাছ থেকে আমরা সেই সহযোগিতার প্রতীক্ষায় রয়েছি।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন মিতালি আমাদের শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ, বল, ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের তরফের কি জবাব, আমাদের তরফের উত্তর কি হতে পারে, কি হওয়া উচিত, তাই আপনাদেরকে জানাবেন আজকে। এবং তার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন রোকেয়া হায়দার।
ধন্যবাদ কবির ভাই।
নিশ্চয়ই
শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মিতালির আসর শুরু করছি। অনেকেই চিঠি পাঠাচ্ছেন নববর্ষের, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে। মোহাম্মদ আফজাল আলী খান, তিনি দক্ষিণ আলিপুর ফরিদপুর থেকে লিখেছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন এবং লিখেছেন যে, কালান্তরে মিলিয়ে যাচ্ছে ইংরেজি 2014 সাল, পদধ্বনি শুনতে পাচ্ছি নতুন বছর 2015 সালের, আর ভয়েস অফ আমেরিকার শ্রোতা হিসেবে আমার বয়সও এগিয়ে যাচ্ছে। ভাই, আমাদের সবার বয়সই তো এগিয়ে যাচ্ছে, তো ভয়েস অফ আমেরিকা সাথেই থাকবে এই কামনা করছেন। যা হোক, আমরাও সেই কামনাই করছি যে আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। যেমন এই মুহূর্তে দাকোপ খুলনা থেকে বাংলাদেশের আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট টিচার খেজুরিয়া বিনাপানি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের মুকুল সর্দার। মুকুল সর্দার, আপনি লাইনে আছেন? আসসালামু আলাইকুম। আপনি তো আমাদের অনুষ্ঠান শোনেন, তো আপনার অনুষ্ঠান সম্পর্কে আপনার কাছ থেকে আপনার মতামতই আপনার মুখেই শুনতে চাই, বলুন।
আমি দীর্ঘদিন থেকে এই ভয়েস অফ বাংলা অনুষ্ঠান শুনি।
জি,
আমি নিয়মিত শুনি, কারণ আপনাদের অনুষ্ঠানে যে সংবাদ পরিবেশিত হয় আমি মনে করি সেটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ এবং তত্ত্ববহুল।
ধন্যবাদ।
আমরা যারা প্রত্যন্ত থাকি, আমার মতো যেসব শ্রোতা বন্ধুরা আছেন, আমাদের এখানে আসলে যদিও বাংলাদেশ ডিজিটাল হয়ে যাচ্ছে, কিন্তু সংবাদপত্র এসবগুলো পড়ার সুযোগ এখনো কিন্তু আমাদের সেভাবে হয়ে ওঠেনি, যে কারণে বাংলাদেশ এবং বহির্বিশ্বের খবরাখবর জানবার জন্য ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের উপর আমাকে বহুলাংশে নির্ভর করতে হয়।
শুনে ভালো লাগলো যে আপনারা আমাদের অনুষ্ঠান শুনছেন, এবং অনুষ্ঠান শুধু শোনা নয়, অনুষ্ঠান শুনে আপনারা উপকৃত হচ্ছেন, কিছু খবরাখবর কিছু তথ্য পাচ্ছেন।
অবশ্যই, কিছু কিছু অনুষ্ঠানের কথা এখানে উল্লেখ করতে হয়। বিশ্ব সংবাদ ছাড়াও যে স্বাস্থ্য রিপোর্ট যেটি হয় সেটিও খুব ভালো অনুষ্ঠান। আর যে অনুষ্ঠানটির কথা না বললেই নয়, সেটি হচ্ছে হ্যালো ওয়াশিংটন। এটি আমি মনে করি যে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠানগুলোর মধ্যে খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান, যেখান থেকে বিস্তারিতভাবে একটি ঘটনা কেন্দ্র করে আলোচনা হয়, যেটি থেকে ওই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়, যেখানে শ্রোতারাও সরাসরি অংশগ্রহণ করে তাদের মতামত প্রস্তুত করে থাকেন।
না, অনেক অনেক ধন্যবাদ আপনার এই মতামতের জন্য, কারণ আমাদের অনুষ্ঠান প্রচারে আমাদের শ্রোতাদের ভালো লাগার জন্য তাদের কাজে আসে কোনো কোনো তথ্য, সেটাই আমরা চাই। আপনার নতুন বছর শুভ হোক এবং ক্যালেন্ডার পাঠাবার ব্যবস্থা করব, ধন্যবাদ।
আমিও আপনাদের সবকে এবং শ্রোতা বন্ধুদেরকে আগামী নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি।
ধন্যবাদ ভাই। এরপরের চিঠি লিখেছেন সৌমেন দাস পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন যে আমাদের অনুষ্ঠান খুবই ভালো লাগছে এবং এই ছুটির মরশুমে আমাদের অনুষ্ঠান শুনছেন তারা এবং আশা করছেন নতুন কিছু আমরা উপহার দেব, সেই চেষ্টাই আমরা বরাবর করছি। সবাইকে চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সময় এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদের, পড়ছেন শতরূপা বড়ুয়া।
সোনি হ্যাকিং এর জন্য যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে দায়ী করেছে। উত্তর কোরিয়া এই অভিযোগ অস্বীকার করেছে, বলেছে এই অভিযোগ ভিত্তিহীন। এখন যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে, তা নইলে তারা সাইবার যুদ্ধ সহ নানা পদ্ধতি অবলম্বনের হুমকি দিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলছেন উত্তর কোরিয়া চীনা স্থাপনা ব্যবহার করে সোনি পিকচার্স কোম্পানির উপর সাইবার হামলা চালিয়েছে কিনা তার সত্যতা যাচাইয়ের জন্য তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া শুনিং সোমবার বলেছেন চীন সব ধরনের সাইবার হামলার বিরোধিতা করে, পর্যাপ্ত তথ্য প্রমাণ ছাড়া তারা কোনো উপসংহারে পৌঁছবে না। অবশ্য হুয়া আরও বলেছেন চীন কোনো দেশের স্থাপনা ব্যবহার করে তৃতীয় পক্ষের উপর হামলা চালানোরও বিরুদ্ধে, তারা সংশ্লিষ্ট দেশের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত। গত সপ্তাহের স্কুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পাকিস্তানের কর্তৃপক্ষ কয়েকজনকে গ্রেফতার করেছে। ওই হামলায় স্কুলের ছাত্র শিক্ষক সহ প্রায় 150 জন প্রাণ হারায়। স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন যাদের গ্রেফতার করা হয়েছে তারা পেশোয়ারের সামরিক বাহিনী পরিচালিত স্কুলে কয়েক ঘণ্টা ধরে যে নৃশংস হামলা চালানো হয় তার প্রক্রিয়ায় জড়িত ছিল, তারা সাহায্য সহযোগিতা প্রদান করেছে। তিনি কজনকে গ্রেফতার করা হয়েছে বা তাদের পরিচয় সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তালিবান বন্দুকধারীদের পরনে ছিল বিস্ফোরক যখন তারা 16 ডিসেম্বর ওই স্কুল স্থাপনায় প্রবেশ করে। এরপর তারা নারী পুরুষ নির্বিশেষে সবার ওপর এলোপাথারি গুলি চালায়। মিস্টার খান আরও বলেছেন সরকারের কাছে তথ্য আছে এই সন্ত্রাসীরা এরকম দ্বিতীয় একটি হামলার পরিকল্পনা করছে। তিউনিশিয়ার প্রথম অবাধ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন বর্ষিয়ার রাজনীতিক বেজিকেড এসবেসি। তিউনিশিয়ার নির্বাচন পরিচালনা পরিষদ ইন্ডিপেন্ডেন্ট হায়ার অথরিটি ফর ইলেকশনস সোমবার ঘোষণা দিয়েছে 88 বছরের প্রাক্তন মন্ত্রী 56% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি নিদাতুনস বা তিউনিশিয়ার ডাক দলের প্রধান। তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট মনসে মারজুকির স্থলাভিষিক্ত হবেন। 2011 সালে আরব বসন্ত বিপ্লব শুরু হলে মিস্টার মনসে মারজুকি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। নাইজেরিয়ার একটি বাস স্টেশনে বিস্ফোরণ ঘটলে অন্তত 15 জন মারা যায়। স্থানীয় কর্মকর্তারা বলছেন গোম্বে শহরের ওই বোমা হামলায় আহত হয়েছে 21 জন, কেউ এই হামলার দায় স্বীকার করেনি। অবশ্য সোমবারের এই হামলার ঘটনা ঘটেছে উত্তর পূর্ব নাইজেরিয়ায়। সেখানে ইসলামিক উগ্রপন্থী দল বোকো হারাম প্রায়ই অসামরিক নাগরিকদের ওপর এই ধরনের হামলা চালিয়ে থাকে। তারা একটি ইসলামিক রাষ্ট্র কায়েমের চেষ্টা চালাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস তাদের একটি রিপোর্টে বলেছে গত 6 বছরে যুক্তরাষ্ট্রে অন্তত 786 জন শিশু মারা গেছে নানা ধরনের অত্যাচার এবং অবহেলার কারণে। তারা আরও বলেছে আড়ালে আবডালে নয়, বলতে কি শিশু নিরাপত্তা রক্ষা কর্তৃপক্ষের নাকের ডগাতেই এই ঘটনাগুলো ঘটেছে। 8 মাসের তদন্তে এপি দেখেছে অনেক শিশুকেই মারধর করা হতো, ঠিকমতো খেতে দেওয়া হতো না এবং পানিতে একা ছেড়ে দেওয়া হতো। কর্তৃপক্ষ জানত তারা ঝুঁকির মধ্যে আছে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন যে বন্দুকধারী নিউইয়র্কের পুলিশ অফিসারদের গুলি করে মেরেছে তার মানসিক রোগ ছিল এবং সে সহিংস ছিল। দুই পুলিশ অফিসার ওয়েনজিয়ান লিও এবং রাফায়েল রামোস ব্রুকলিনের পুলিশের গাড়িতে বসেছিলেন যখন 28 বছরের ইসমাইল ব্রিন্সলি তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এরপর ব্রিন্সলি একটি পাতাল রেল স্টেশনে দৌড়ে যায় এবং আত্মহত্যা করে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন মাইকেল ডুবিনস্কি, স্টুডিও প্রযোজকের ভূমিকায় ছিলেন ডলোরেস ডেভিস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.